ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা এবং ভারতে রাত 9:30টা। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া নিয়ে, রয়েছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন,
চীনের প্রেসিডেন্ট দুই দিনের মিয়ানমার সফর শুরু করবেন শুক্রবার থেকে,
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন,
ভারতে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানানো হবে,
এছাড়াও রয়েছে বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের সেনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার কাজ আজ থেকে প্রাথমিক পর্যায়ে শুরু হতে যাচ্ছে। এতে প্রতিনিধি পরিষদের বিধায়করা কৌঁসুলী হিসেবে কাজ করবেন। তারা সেনেট সদস্যদের সামনে অভিশংসনের অনুচ্ছেদ উপস্থাপন করবেন এবং সেনেট সদস্যরা জুরি হিসেবে কাজ করবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসকে এই প্রক্রিয়া তত্ত্বাবধানের জন্য শপথ বাক্য পাঠ করানো হবে এবং তারপর সেনেটের 100 জন সদস্যও শপথ নেবেন। সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল বলেছেন যে আজকে প্রথম পদক্ষেপ হবে বিষয়টি হোয়াইট হাউসকে জানানো এবং প্রেসিডেন্টকে এই বিষয়ে জবাব দেওয়ার জন্য ও তাঁর কৌশলী পাঠানোর জন্য তাঁর কাছে চিঠি পাঠানো হবে। এই বিচারের মূল পর্বটি শুরু হবে মঙ্গলবার থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী একজন সহযোগী বলছেন যে ট্রাম্পকে রাজনৈতিক ফায়দা দেওয়ার লক্ষ্যে ইউক্রেনের সরকারের উপর চাপ প্রয়োগের প্রচেষ্টা সম্পর্কে ট্রাম্প অবগত ছিলেন। MSNBC-র রেশেল ম্যাটকে গতরাতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে লেভ পার্নাস বলেন ট্রাম্প জানতেন ঠিক কী হচ্ছে। পার্নাসকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস লিখছে, তিনি বলেন, আমি আমার জীবনকে বাজি রেখে বলতে পারি রুডি জুলিয়ানি ইউক্রেনে যা করছিলেন ট্রাম্প তার আদ্যোপান্ত জানতেন। এর আগে ট্রাম্প অস্বীকার করেছিলেন যে তিনি তাঁর ব্যক্তিগত আইনজীবী জুলিয়ানিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের নেতিবাচক দিকগুলো জানার জন্য ইউক্রেনে পাঠিয়েছিলেন। কিন্তু পার্নাস ম্যাটকে বলেন ট্রাম্প তাঁর গতিবিধি সম্পর্কে সবটুকুই জানতেন। তিনি বলেন, আমি রুডি জুলিয়ানি কিংবা প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া কোনো কিছুই করতাম না, আমি সেখানে তাঁদের পক্ষেই কাজ করছিলাম। পার্নাস বলেন, জুলিয়ানির সঙ্গে তাঁর কাজ করার সময় দায়িত্ব ছিল জো বাইডেন এবং তার পুত্রের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ জোগাড় করার জন্য ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যে মিখাইল মিশুস্টিনকে নতুন প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন সেখানকার বিধায়করা আজ তা অনুমোদন করেছেন। এই ভোটের আগে গতকাল বুধবার ক্রেমলিনের রাজনীতিতে ব্যতিক্রমী একটি দিন কেটেছে, যখন পুতিন সেখানকার সংবিধানে বড় রকমের সংশোধনের প্রস্তাব করলেন এবং তাঁর সরকারে দীর্ঘকাল ধরে থাকা প্রধানমন্ত্রী দমিত্রি মেদভেদেভের পদত্যাগ গ্রহণ করলেন। পুতিন 53 বছর বয়সী মিশুস্টিনকে রাশিয়ার সরকার প্রধান পদে নিয়োগ দেন, যিনি জনগণের কাছে স্বল্প পরিচিত এবং গত 10 বছর ধরে রাশিয়ার শুল্ক বিভাগের প্রধান ছিলেন। 2024 সালে পুতিনের মেয়াদ চূড়ান্তভাবে শেষ হলে নানান রকম আঁচ অনুমানের উপর ভিত্তি করে এই সরকার এবং সংবিধানে এই সব পরিবর্তন আনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিকে চীনা সরকার স্বাগত জানিয়েছে, তবে সতর্ক করে দিয়েছে যে দুটি দেশকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নজর দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে গতকাল একটি চুক্তি সই করেন যার লক্ষ্য ছিল 18 মাস ধরে চলে আসা বিশ্বের এই দুটি বৃহত্তম অর্থনৈতিক শক্তির মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য লড়াইয়ের নিষ্পত্তি করা। চীনা পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বেইজিংয়ে আজ এক সংবাদ সম্মেলনে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই প্রথম পর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই এবং গোটা বিশ্বের জন্যই লাভজনক। গেং বলেন, এই চুক্তিতে আবার একথাই বোঝা যাচ্ছে যে চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সমতা এবং মর্যাদার ভিত্তিতে যথার্থ ও কার্যকরভাবে সমস্যার সমাধান করতে সক্ষম। এটাও জরুরি যে উভয় দেশই যেন পরস্পরের উদ্বেগের দিকে নজর দেয়। গেং অবশ্য তাদের মধ্যকার উদ্বেগের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, তবে তিনি বলেন চীন চায় এর আগে যুক্তরাষ্ট্র যে চীনে রপ্তানি করা পণ্যের উপর শুল্ক আরোপ করেছিল তা যেন প্রত্যাহার করে নেয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার দুদিনের মিয়ানমার সফরে যাচ্ছেন। গত 2 দশকের মধ্যে চীনের কোনো প্রেসিডেন্টের এটি প্রথম মিয়ানমার সফর। ঢাকা সংবাদদাতা আমির খসরু আরও জানাচ্ছেন,
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের মিয়ানমার সফর শুরু করবেন শুক্রবার থেকে। গত দুই দশকের মধ্যে চীনের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম মিয়ানমার সফর। রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারকে যখন বিশ্বের অধিকাংশ দেশ দায়ী করছে এবং দেশটি যখন এই প্রশ্নে চাপের মুখে রয়েছে, ঠিক তখনই চীনের প্রেসিডেন্টের মিয়ানমার সফর নানা কারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ এবং বিশ্লেষক মহল। মিয়ানমারের সংবাদ মাধ্যম খবর দিয়েছে, চীনের প্রেসিডেন্টের সফরকালে মিয়ানমারের রাখাইনের কায়াপিউতে চীনের সমুদ্র বন্দর নির্মাণ এবং সেখানেই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা বিষয়ে চীন এবং মিয়ানমারের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। মিয়ানমারের ভিতর দিয়ে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে ভারত মহাসাগরের সাথে চীনের সংযুক্তির পথ এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিষয়টিকেও ভূ রাজনৈতিক নিরাপত্তা কৌশল, আঞ্চলিক নিরাপত্তা এবং চীনের প্রভাব বলয় সৃষ্টির উদ্যোগ হিসেবেই বিবেচনা করছেন বিশেষজ্ঞ এবং বিশ্লেষকগণ। এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে পরবর্তী প্রতিক্রিয়া এবং পদক্ষেপ কী হতে পারে সে বিষয়েও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই সম্পর্কে বিস্তারিত রয়েছে আজকের বিশ্ব সংবাদের পর।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশের অন্যতম বাংলা দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ দশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একটি আদালত। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এই পরোয়ানা জারি করেন। ঘটনাটি তদন্ত করে পুলিশ আদালতে যে চার্জশিট দাখিল করে তাতে উল্লেখ করা হয়, প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যু হয়। উল্লেখ্য, গত 1 নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে কিশোর আলোর একটি অনুষ্ঠান চলছিল যাতে আবরারও যোগদান করে। পরে ওই অনুষ্ঠানের এক পর্যায়ে আবরার বিদ্যুৎ স্পৃষ্ট হলে তাকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আবরারের বাবা মোহাম্মদ মুজিবুর রহমান মামলা করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে বাংলাদেশেরই গাইবান্ধায় আলোচিত স্কুল ছাত্র আশিকুর রহমান সাম্য হত্যা মামলার রায়ে তিনজন আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের আলোচিত স্কুল ছাত্র আশিকুর রহমান সৌম্য হত্যা মামলার রায়ে তিন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। উল্লেখ্য, 2015 সালের 24 সেপ্টেম্বর দুপুরে অপহরণ করা হয় গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকারের ছেলে আশিকুর রহমান সৌম্যকে। পরদিন একটি কমিউনিটি সেন্টারের সেফটি ট্যাঙ্কি থেকে সাম্যের হাত পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত আজ বলেছেন, রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদ নির্মূল করতে হলে যুক্তরাষ্ট্রের পথই নিতে হবে। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিনটি শাখার প্রধান জেনারেল বিপিন রাওয়াত বৃহস্পতিবার দিল্লিতে আন্তর্জাতিক আলোচনা সভা রাইসিনা ডায়ালগে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, সন্ত্রাসবাদীদের পিছনে যতদিন রাষ্ট্রের মদত থাকবে ততদিন সন্ত্রাস চলতেই থাকবে।
We have to bring an end to terrorism, and that can only happen the way the Americans started after 9/11. They said, let's go on a spree on global war on terror.
নাম না করেও পাকিস্তানের দিকেই ইঙ্গিত করে রাওয়াত বলেন, ভারতের ওপর সন্ত্রাসী হামলার মদতদাতাদের নিষ্ক্রিয় করা দরকার, এজন্য যুক্তরাষ্ট্রের পথে যেতে হবে। 9/11 হামলার পর যুক্তরাষ্ট্র যেমন আফগানিস্তানে অভিযান চালিয়ে প্রথমে তালিবানকে নিষ্ক্রিয় করেছিল, তারপর পাকিস্তানের অ্যাবটাবাদে গোপনে হানা দিয়ে আল কায়দার মাথা ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল। মূলত এই রাইসিনা ডায়ালগে অংশ নিতেই যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের প্রিন্সিপাল উপসহকারী সচিব অ্যালিস ওয়েলস এখন ভারতে এসেছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘের সাধারণ পরিষদে কাশ্মীর বিবাদের বিষয়টি উত্থাপন না করার জন্য আজ ভারত চীনের প্রতি আহ্বান জানিয়েছে। ভারত বলছে, এটি ভারত ও পাকিস্তানের মধ্যে নিতান্তই দ্বিপাক্ষিক বিষয়। সরকার আজ এই সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করে। এর একদিন আগেই চীন কাশ্মীরে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের কাজের পর্যালোচনা করার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার নতুন দিল্লিতে সংবাদদাতাদের বলেন, কাশ্মীরের ব্যাপারে চীনের উচিত হবে আন্তর্জাতিক ঐকমত্যের ওপর আলোকপাত করা এবং জাতিসংঘে তা উত্থাপন করা থেকে বিরত থাকা। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং দেখতে পাচ্ছেন ইউটিউব ও ফেসবুকে। গতকাল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আর্টিকল অফ ইম্পিচমেন্ট বা অভিশংসনের অনুচ্ছেদ সেনেটের কাছে হস্তান্তর করেছেন। প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে অপসারণের জন্য অভিশংসনের নিয়মাবলী নিয়ে 4 সপ্তাহ ধরে বিতর্ক চলার পর ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ এই অনুচ্ছেদ হস্তান্তর করল সেনেটকে। ভয়েস অফ আমেরিকার কংগ্রেস প্রতিবেদক ক্যাথরিন জিপসনের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছি। রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেট প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণ করবে কিনা তা এখন বিবেচনা করে দেখবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার 4 সপ্তাহ পর অভিশংসনের অনুচ্ছেদ পৌঁছল সেনেটে। ন্যান্সি পেলোসি বলেন,
impeach the president of the United States. An impeachment that will last for
Nancy Pelosi Bolin. যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিশংসিত করেছে এবং এই অভিশংসন চিরকাল থাকবে। পেলোসি অভিশংসনের ব্যবস্থাপক হিসেবে 7 জন কংগ্রেস সদস্যের নাম ঘোষণা করেছেন। প্রতিনিধি পরিষদের অন্যান্যদের মধ্যে গোয়েন্দা কমিটির চেয়ারম্যান অ্যাডাম শেফ, বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জেরি ন্যাডলার সেনেটের বিচার প্রক্রিয়ায় থাকছেন। ডেমোক্রেট প্রতিনিধি জেরি ন্যাডলার এই সম্পর্কে বলেন,
New documents and additional witnesses have emerged that unmistakably point to the president's guilt.
তিনি বলেন, নতুন করে কিছু নথিপত্র ও সাক্ষী সামনে এসেছে যাদের এবং আমরা সংখ্যাগরিষ্ঠ সেনেটের কিছু মানুষের এই পুরো বিচার প্রক্রিয়াকে একটি সাজানো নাটক হিসেবে আখ্যা দেওয়ার প্রচেষ্টাকে সবার সামনে তুলে ধরেছি, প্রকাশ করেছি। যুক্তরাষ্ট্রের মানুষ এতটুকু বোঝার ক্ষমতা রাখে যে একটি বিচার কাজ প্রমাণ ছাড়া সাক্ষী ছাড়া চলতে পারে না। ডেমোক্রেটরা প্রমাণ করার চেষ্টা করবে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে 25 জুলাইয়ের টেলিফোন আলাপে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি সহায়তা চেয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। পেলোসি সেনেটে অভিশংসনের অনুচ্ছেদ পাঠাতে বিলম্ব করেছেন। ডেমোক্রেটরা সাক্ষীর যে তালিকা তৈরি করেছেন সেই তালিকার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য সংখ্যাগরিষ্ঠ সেনেটের নেতা মিচ ম্যাকনেলের ওপর ব্যর্থ চাপ প্রয়োগ করার চেষ্টা করেন ন্যান্সি পেলোসি। সংখ্যাগরিষ্ঠ সেনেটের প্রতিনিধি মিচ ম্যাকনেল বলেন,
This is not about the nuances of foreign assistance to Eastern Europe.
তিনি বলেন, এটি পূর্ব ইউরোপকে বিদেশি সহায়তা দেওয়ার বিষয় নয়, পুরো বিষয়টি ছিল পক্ষপাতমূলক। ম্যাকনেল বলেন, সাক্ষীদের বিষয়টি বিবেচনা করার আগে দুই পক্ষকে তাদের মামলা উপস্থাপন করতে হবে। অন্য রিপাবলিকান সদস্যরা মিচ ম্যাকনেলের সঙ্গে একমত পোষণ করেন। রিপাবলিকান সেনেটর জন কেনেডি বলেন,
After we actually know what we're talking about in terms of the evidence and the prosecution's case and
তিনি বলেন, আমরা কি বিষয়ে কথা বলছি প্রমাণ সাপেক্ষে এবং বাদী বিবাদী পক্ষের মামলা শুনে তারপর নির্ণয় করে বলতে পারব আমাদের আরও প্রমাণের প্রয়োজন রয়েছে কিনা, আরও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দরকার আছে কিনা। হোয়াইট হাউস সংবাদদাতাদের জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে মামলা খুব সহজ হবে এবং এই বিচার প্রক্রিয়া 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
They have a hoax going on over there. Let's take care of it.
তিনি বলেন, ওখানে একটি সাজানো নাটক চলছে, আগে আমরা ওই বিষয়টির দিকে মনোযোগ দেই। তবে 1999-এ প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অভিশংসন 3 মাসেরও বেশি সময় ধরে চলতে থাকে। বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সেনেটে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সেনেটরদের শপথ গ্রহণের মাধ্যমে শুরু হবে বিচার কাজ। প্রমাণাদি সাপেক্ষে বিবেচনা করা হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করা হবে কিনা। বিশ্ব সংবাদেই শুনেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার 2 দিনের মিয়ানমার সফরে যাচ্ছেন। গত 2 দশকের মধ্যে চীনের কোনো প্রেসিডেন্টের এটি প্রথম মিয়ানমার সফর। রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারকে যখন বিশ্বের অধিকাংশ দেশ দায়ী করছে, ঠিক তখনই চীনের প্রেসিডেন্টের মিয়ানমার সফর নানা কারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ ও বিশ্লেষক মহল। ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2 দিনের মিয়ানমার সফর শুরু করবেন শুক্রবার থেকে। গত দুই দশকের মধ্যে চীনের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম মিয়ানমার সফর। রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারকে যখন বিশ্বের অধিকাংশ দেশ দায়ী করছে এবং দেশটি যখন এই প্রশ্নে চাপের মুখে রয়েছে, ঠিক তখনই চীনের প্রেসিডেন্টের মিয়ানমার সফর নানা কারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ এবং বিশ্লেষক মহল। মিয়ানমারের সংবাদ মাধ্যম খবর দিয়েছে, চীনের প্রেসিডেন্টের সফরকালে মিয়ানমারের রাখাইনের কায়াপিউতে চীনের সমুদ্রবন্দর নির্মাণ এবং সেখানেই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা বিষয়ে চীন এবং মিয়ানমারের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। মিয়ানমারের ভিতর দিয়ে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে ভারত মহাসাগরের সাথে চীনের সংযুক্তির পথ এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিষয়টিকেও ভূ রাজনৈতিক নিরাপত্তা কৌশল, আঞ্চলিক নিরাপত্তা এবং চীনের প্রভাব বলয় সৃষ্টির উদ্যোগ হিসেবেই বিবেচনা করছেন বিশেষজ্ঞ এবং বিশ্লেষকগণ। এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে পরবর্তী প্রতিক্রিয়া এবং পদক্ষেপ কী হতে পারে সে বিষয়েও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এসব বিষয়ে বিশ্লেষণ করেছেন নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুদিনের মিয়ানমার সফর শুরু করবেন শুক্রবার। বিশেষ করে এই সফরকালে তিনি মিয়ানমারের রাখাইনের কায়াপিউতে একটি সমুদ্রবন্দর এবং একটি স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের চুক্তি স্বাক্ষর করবেন। এই যে দুটি চুক্তি এবং আরও বেশ কয়েকটি চুক্তি হচ্ছে, এর কী প্রতিক্রিয়া হতে পারে এই অঞ্চলে আঞ্চলিকভাবে? এর
এটা তো ধরেন চায়নার এই প্রজেক্ট গুলো কিন্তু অনেক পুরাতন, এবং চায়নার যে বিআরআই বেল্ট রোড ইনিশিয়েটিভ তার কিন্তু একটা ওয়ান অফ দি মেইন স্টেশন যদি বলি আমি, প্রধান বন্দর হিসাবে ব্যবহৃত হবে এই আপনার রাখাইন, দক্ষিণ রাখাইনের কিয়াপু বা কাচিয়াপু বন্দর, যেখান থেকে অলরেডি প্ল্যানে আছে বা হয়ে গেছে অলরেডি তেল গ্যাস পাইপলাইন, এবং লাস্ট যে চুক্তিটা এবার হবে হয়তো সেখানে ট্রেন লাইনের ব্যবস্থা থাকবে। কাজে এটা একটা বড় ধরনের প্রজেক্ট চায়নার, এটা মিয়ানমার ভূখণ্ড ইউজ করে, কাজে এটা একটা আন্তর্জাতিক যদি স্ট্র্যাটেজিক ব্যাপার বলি তাহলে চায়নার জন্য একটা বড় স্ট্র্যাটেজিক প্লাস, এবং ইন্ডিয়া আমেরিকা এটার জন্য একটা উদ্বেগের কারণ। ভারত অনেক আগের থেকেই মনে করছে যে চায়না তাদেরকে এনসার্কেল করছে, এইটা দিয়ে এনসার্কেলমেন্ট পুরো হবে। কাজেই এখানে এক ধরনের স্ট্র্যাটেজিক উত্তেজনা যেটা আগে ছিল সেটা কিন্তু আর প্রশমন হচ্ছে না, বরং এটা আরো বাড়বে বলে মনে হয়
এই অঞ্চলের উপরে। আপনি বলছিলেন যে এই অঞ্চলের উপরে একটা প্রতিক্রিয়া পড়বে, কি ধরনের নিরাপত্তাগত এবং অন্যান্য বিষয়ে স্ট্র্যাটেজিক যে বিষয়টা বলছিলেন এটা একটু যদি?
ওটা এটা যেটা হবে সেটা একটা বিশাল পোলারাইজেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি হচ্ছে, এবং সেই পোলারাইজেশনটাকে আরো আপনার ত্বরান্বিত করবে। সেই পোলারাইজেশনটা কি, আমরা অলরেডি এক ধরনের দেখছি যে আপনার ইন্দো প্যাসিফিক ফোরাম তৈরির কথা হচ্ছে, কিছুদিন আগে ঢাকায় ইন্দো প্যাসিফিক একটা ফোরাম তৈরির একটা বড় ধরনের সেমিনার হয়ে গেছিল যেখানে ভারতের লিড এটা ইন্দো প্যাসিফিক, এবং সেটার সমূহ উদ্দেশ্য ছিল বা আছে সেটা হচ্ছে এই চাইনিজ প্রেজেন্স এই অঞ্চলে, বিশেষ করে আপনার উত্তর ইন্ডিয়ান ওশান বে অফ বেঙ্গল রিজনে এটাকে চ্যালেঞ্জ করা। এখন কাজেই আমরা কিন্তু একটা পোলারাইজেশন দেখছি, প্রেজেন্স অফ ইন্ডিয়ান অ্যান্ড ইউএস নেভি, এবং সেই সাথে আমরা দেখব যে ফার ইস্টের সাথে সাউথ চায়না সি নিয়ে যে গন্ডগোল সেখানে হয়তো উত্তেজনা বাড়বে। এটা এই মুহূর্তে কোনো উত্তেজনা হবে না, কিন্তু এটা একটা স্ট্র্যাটেজিক কনটেস্টের মধ্যে এই অঞ্চল পড়ে যাবে, সে জায়গায় বাংলাদেশের পজিশন কি হবে, অন্যান্য দেশের পজিশন কি হবে এই দিকটাতে, ধরুন যারা বেঙ্গল লিটারাল আছে সেটা একটা বড় ধরনের আমি একটা পরিবর্তন, স্ট্র্যাটেজিক পরিবর্তন, স্ট্র্যাটেজিক ইকুয়েশন, স্ট্র্যাটেজিক পোলারাইজেশন ডেফিনেটলি দেখবো।
রোহিঙ্গা প্রত্যাবাসন এবং রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে এটা কতটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, বিশেষ করে যে দুটো প্রকল্পের কথা আমরা বললাম?
এখন ব্যাপারটা হলো যে চায়না যেহেতু বাংলাদেশের খুব খুব নিকটস্থ ফ্রেন্ড এবং বড় ওয়ান অফ দি বিগেস্ট ইনভেস্টর ইন বাংলাদেশ, অর্থনৈতিক ইন্টারেস্ট তাদের আছে, সেই ক্ষেত্রে আমি মনে করি প্লাস মাইনাস দুটো হতে পারে। প্লাস এটা যে চায়না হতে একটা ইনফ্লুয়েন্স করতে পারে রোহিঙ্গাদের সেটেলমেন্টের জন্য, কিন্তু এখন পর্যন্ত মিয়ানমার সে ধরনের কোনো ইন্ডিকেশন দেয়নি বিশেষ করে আইসিডি যেতে যাওয়ার পরে তারা আরেকটু পিছিয়ে গেছে। এখন ইস তারিখে আইসিজির একটা অন্তর্বর্তীকালীন একটা আদেশ হবে, সেই আদেশের উপরে নির্ভর করবে যে কতখানি মিয়ানমারকে চায়না ইনফ্লুয়েন্স করতে পারবে। আর নেগেটিভ দিকটা হলো যে চায়না হয়তো আবার নিউট্রালে চলে যাবে, এই কারণে তার একটা বড় ধরনের স্ট্র্যাটেজিক ইন্টারেস কিন্তু মিয়ানমারের শুধু রাখাইনি নয়, সমগ্র মিয়ানমার অঞ্চলে আছে। তো সেই জায়গাতে তার একটা বিশাল ইনভেস্টমেন্ট সেখানে আছে, তার এনার্জি করিডোর তৈরি করছে ইস্টার্ন সাইডে, কাজে সেই জায়গাতে মিয়ানমারকে একটা বেকারে ফেলে এমন কোন বিষয় নিয়ে হয়তো সে এগোবে না, শুধুমাত্র হা আছি এরকম ছাড়া। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, রোহিঙ্গাদের পুনর্বাসন উত্তর রাখাইনে, এটাই এটা চায়নাকে হয়তো অতখানি ইনফ্লুয়েন্স করবে না যতখানি ভারতকে ইনফ্লুয়েন্স করবে, এইসব অনেকগুলো ইকুয়েশন আছে সেটা। এবং এই রোহিঙ্গা ইস্যুতে চায়নার আরেকটি সমস্যা হচ্ছে চায়না ভার্সেস দ্য ওয়েস্ট, যেটা বললাম যে আপনাকে যে স্ট্র্যাটেজিক কনসার্নের কথা বলছি তার মধ্যে কিন্তু রোহিঙ্গা ইজ অলসো এ বিগ ইস্যু। এই ইস্যুটাকে একদিকে ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো ইউজ করার চেষ্টা করছে টু প্রেসারাইজ চায়না, অন্যদিকে চায়না চেষ্টা করবে যে রোহিঙ্গা ইস্যুতে তারা মিয়ানমারকে কোনো ধরনের প্রেশার দিতে চাইবে না।
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেন মনে করেন রোহিঙ্গা প্রত্যাবাসন এবং ভূ রাজনৈতিক কারণে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর মিয়ানমার সফর সুদূর প্রসারী প্রভাব সৃষ্টিকারী একটি ঘটনা হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে তে রোহিঙ্গা গণহত্যা মামলাটির রায়ে রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন অ্যাডভোকেট রাজিয়া সুলতানা। তার সঙ্গে কথা বলেছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জম হোসেন শাকিল।
রোহিঙ্গা বংশোদ্ভূত বাংলাদেশী আইনজীবী রাজিয়া সুলতানা বাংলাদেশি নারীদের ক্ষমতায়নে কাজ করছেন দীর্ঘদিন ধরে, রোহিঙ্গা সংকটের পর থেকে রোহিঙ্গা নারীদের পাশে দাঁড়িয়েছেন, বিশ্বব্যাপী তুলে ধরেছেন রোহিঙ্গা নারীদের উপর মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতা আর গণধর্ষণের চিত্র। মানসিকভাবে আঘাতপ্রাপ্ত রোহিঙ্গা নারীদের মেডিটেশনের মাধ্যমে মানসিক শক্তি দেওয়ার চেষ্টা করেছেন। রাজিয়া সুলতানা পরিচালিত রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি উন্নয়ন সংস্থার মাধ্যমে অনেক রোহিঙ্গা নারী ইতিমধ্যে নিজেদের দুঃখ ঝেড়ে ফেলে দিয়ে মানসিক শক্তি সঞ্চয় করেছেন। আমেরিকান সরকার 2019 সালে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড দিয়েছেন রাজিয়া সুলতানাকে। 2019 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার বিচার পর্বে উপস্থিত ছিলেন তিনি। আগামী 23 জানুয়ারি মামলাটির অন্তর্বর্তীকালীন রায় ঘোষণার কথা রয়েছে। এসব নানা বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন রাজিয়া সুলতানা। মিয়ানমারের নোবেল বিজয়ী অং সান সুচিকে অনুকরণীয় মডেল বলে মনে করতেন তিনি, কিন্তু আইসিজেতে সুচির ভূমিকার কারণে হতাশ হয়েছেন রাজিয়া সুলতানা।
যে মহিলাকে আমি আমার আইডিয়াল হিসাবে নিয়েছিলাম, মানে যেটাকে আমি সবচেয়ে কষ্ট পেয়েছি, আমি এতদিন মনে করেছিলাম একটা হোপ রয়ে গেছে হয়তোবা ও কোনো প্রবলেমে আছে কিংবা থ্রেটে আছে বলছে না, হয়তো বা আইসিজিতে এই মহিলার প্রতি আমার কোনো বিশ্বাস নাই, অনেক কিছু করতে পারবে, মানে ওর প্রতিক্রিয়াটা মানে যেমন একটা পাথরের মূর্তি বসে আছে, পাথরের মূর্তি বসেছে যার কোনো ফিলিংস নাই।
গাম্বিয়ার দায়ের করা মামলাটিতে রোহিঙ্গা নারীদের উপর মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতা, গণধর্ষণ আর গণহত্যার বিষয়টি গুরুত্ব পেয়েছে, কিন্তু মিয়ানমার এই পয়েন্টটি একেবারেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন রাজিয়া সুলতানা।
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওমেন ইস্যু, যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিংবা যে সেক্সুয়াল ভায়োলেন্স, যেটা ওরা একটা ওয়ার্ড ওমেন ইস্যু নিয়ে কথা বলেনি। আর কেস আমরা কিন্তু আইসিজি কেস যেটা সবচেয়ে বড় যে উপকরণ ওটা হচ্ছে যে সেক্সুয়াল ভায়োলেন্স, যেটা মেয়েদের ভায়োলেন্স এগেনস্ট ওমেনদের ক্ষেত্রে হয়েছে, এটা কিন্তু কীভাবে যেন ওরা পাশ কাটিয়ে গেছে, যেটা থার্ড হিয়ারিংয়ে আমাদের পক্ষে লয়ার বলেছে যে একটা ওয়ার্ড যে ওমেন ইস্যু নিয়ে কথা বলেনি, এটা একটা অনেক আশ্চর্যের ব্যাপার।
মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের মানুষ বলে মনে করেন না উল্লেখ করে রাজিয়া সুলতানা বলেন মামলার শুনানি চলাকালে রোহিঙ্গা শব্দটি উল্লেখ করেননি সুচি।
রোহিঙ্গা নামটা বলে উচ্চারণ করেনি দ্য লেডি। উনি যখন এই রোহিঙ্গার নামটা মানে যেটাকে বলে মানে কি সাহস না মানে মনে করেনি যে এগুলো একটু মানুষ, এই রোহিঙ্গা ওয়ার্ডটা ইউজ করেনি, তা আমি আমি বলছি ওর নাম কেন আমি বলবো, আমি বলতে দ্য লেডি, যেটাকে বলে পিস, সিম্বল অফ পিস, সিম্বল অফ পিস দুনিয়ার সামনে দাঁড়িয়ে প্রতিটা অক্ষর মিথ্যা বলে এই যে আর্মিদেরকে ডিফেন্ড করেছে, এটা হচ্ছে আমার সবচেয়ে আশ্চর্যের বিষয়। এবং উনি উনি একটা পুরো একটা নিঃসং একটা যেটাকে বলে ব্রুটো গ্রুপকে রক্ষা করছে, কভার করছে, যারা ওর বাবাকে মেরেছে, যারা ওকে হোম অ্যারেস্ট করেছে, এদের পক্ষ হয়ে ও মানে একদম নির্লজ্জভাবে দাঁড়িয়ে ওদের ডিফেন্ড করছে।
যেখানে রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন না সেখানে মিয়ানমারে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রমাণস্বরূপ রোহিঙ্গাদের সাথে ফুটবল খেলার একটি ছবি দেখিয়ে বিচারকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন রাজিয়া সুলতানা।
এবং হারমনি বলতে কেউ যে একটা পিকচার দেখালো যে রোহিঙ্গা ফুটবল আর রাখাইন ফুটবলের একটা গ্রুপ একটা পিকচার দেখালো, যেটা আমার কাছে মনে হয়েছিল একটা জোকস, আমার মানে মনে হচ্ছিল একটা জাতির সাথে পৃথিবীর সাথে একটা বিচারের রুমে একটা বিচারিক চেম্বারে বসে একটা একটা জোক খেলা করছে আমাদের সাথে।
রাজিয়া সুলতানা বলেন দীর্ঘ অপকৌশলের অংশ হিসেবে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়া করতে নানা ষড়যন্ত্র করছে মিয়ানমার সামরিক জান্তা, নিশ্চয়ই এর বিচার হবে বলে মনে করেন রাজিয়া সুলতানা।
একটা জাতি গোষ্ঠী যেটা ওই মাটির মানুষ ওদেরকে তোমরা একটা প্ল্যান করে জাস্ট একটা ইস্যু খাড়া করে, যেটা তোমরা 2016 করেছো, 2017 করেছো, 2012 করেছো, করে শুধুমাত্র এই জাতিকে শেষ করার জন্যই তোমাদের এই প্ল্যান। আমি আমি মনে করি এটা সবাইকে জানা উচিত যে এটা একটা প্রি প্ল্যান, এটা কোনো হঠাৎ হয়েছে না, এটা কিন্তু 60-65 ইয়ার্স এই রোহিঙ্গা জাতি এই সাফারে ভুগছে, শুধুমাত্র রোহিঙ্গা না অন্য অ্যাথলিকও। আজকে যে রোহিঙ্গার ইস্যুটা হয়তো বা ওদের কাছে মনে হচ্ছে যে কি আমরা শেষ করে দিয়েছি, ওকে এখন তো ওদের লক্ষ্য তো অন্য অ্যাথলিকদের হবে, এটা কোনো ধর্ম কিংবা যেটাকে বলে কোনো গ্রুপের স্পেসিফিক না, ওরা শুধু এই যে মানে প্ল্যান যে শুধু বার্মা বর্মানই থাকবে, অন্য কোনো জাতি ওদের সামনে থাকবে না এবং অন্য জাতিকে ওরা বরদাস্ত করবে না।
মামলার রায় নয়, কেবল মিয়ানমার সরকারের কাছে রোহিঙ্গাদের সম্পর্কে যেসব নথিপত্র রয়েছে সেগুলোর উপর ভিত্তি করেই রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন রাজিয়া সুলতানা।
90 থেকে 2006 আর 2007 পর্যন্ত ওদের একটা প্রতিটা রোহিঙ্গাদের ডাটা আছে ওদের কাছে, নতুন করে কোনো এনবিসি কিংবা নতুন কোনো ডাটা কোনো দরকার নেই, ওগুলো ওরা বের করলেই কিন্তু প্রতিটা রোহিঙ্গাদের ব্যাকগ্রাউন্ড, রোহিঙ্গাদের মানে যেটাকে বলে মাথা গোনা সবই আছে, কোনো দরকার নেই, ওরা জাস্ট ওদের দরকার পজিটিভ হয়ে ওদেরকে অ্যাকসেপ্ট করা এবং ওই রিপোর্টের ভিত্তিতে প্রভিশনাল মেজারে সিটিজেনশিপ কথাও আসতে পারে কিংবা, বাট ফার্স্ট যেটা জানি ওটা একটা জিনিসই হবে যে স্টপ অ্যাট্রোসিটি, স্টপ অ্যাটাক অর বিসিকার পিপলের।
আন্তর্জাতিক বিচার আদালতের অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে কোন গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসবে বলে মনে করেন রাজিয়া সুলতানা। মাজহার হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা নানা অঙ্গীকার নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ের খবর তুলে ধরছেন ঢাকা সংবাদদাতা নাসরিন হুদা বিথি।
নির্বাচন মানেই হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণা আর নানামুখী প্রতিশ্রুতি। আগামী 30 জানুয়ারি নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনের মাঠ, প্রার্থীরা এখন ভোট চাইতে ভোটারদের কাছে ছুটছেন। আজ চলুন আমরা দেখি উত্তরের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা কি বলছেন। প্রধান বড় দুটি দল আওয়ামী লীগ থেকে এবার মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, যিনি গতবার ঢাকা উত্তরের মেয়র ছিলেন। অন্যদিকে তাবিথ আউয়াল দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে, যিনি গতবারও বিএনপি থেকে নির্বাচন করেছিলেন।
অপরিকল্পিত শহরকে আমাদের পরিকল্পিত করতে হবে। এখানে এখানে অবশ্যই এখানে জলজট আছে, এখানে যানজট আছে, এখানে আমাদেরকে যে হারিয়ে যাওয়া যে মাঠ যেগুলো আছে মাঠগুলোকে নিয়ে আসতে হবে, আমাদের মশার এগেনস্টে যে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট, এগুলোকে আমাদের ঠিক করতে হবে। এবং আমাদেরকে আরেকটি বড় কাজ করতে হবে, সবুজায়ন করতে হবে। আমাদের যে বায়ু দূষণ যে হয়ে যাচ্ছে, এই বায়ু দূষণকে আমাদেরকে ঠেকাতে গেলে অবশ্যই আমাদের ঢাকাকে যেখানে যে জায়গা পাই সেই জায়গায় কিন্তু সবুজায়ন করতে হবে। আমি কিন্তু বারবার বলছি, জনগণকে সম্পৃক্ত করেই আমরা আমাদের কাজগুলো করব। এই যে জনগণের যে ঢল, জনতার যে ঢল, আমি অভিভূত হয়েছি যে আমি মনে করি যে আমাদের যে উন্নয়নের ধারাকে বজায় রাখতে গেলে অবশ্যই নৌকার কোনো বিকল্প নাই। নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দেবে উন্নয়ন, নৌকা দিবে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ।
আমরা গত ছয় দিনে অনেক রকমের বাধা দেখছি, ফিজিক্যালি এবং রাতে পোস্টার ছিঁড়া সব কিছু ইত্যাদি। তবে আজকের দিন আমরা বেশ বুঝতে পারছি শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। তো যদি এরকম বাকি দিনগুলো থাকে তাহলে আমরা মনে করি যে আসলে একটা সুস্থ নির্বাচন আমরা সকলে মিলে করতে পারবো। বর্তমান যে ঢাকার পরিস্থিতি, ঢাকাতে যে বাসযোগ্য ঢাকা হিসাবে আমরা একদম তলানিতে চলে গেছি, নিরাপত্তার ব্যাপারে আমরা কিন্তু একদম নিম্ন স্থানে রয়েছি, আর একটা ক্রাইসিস তো হয়ে গেছে আমাদের ডেঙ্গু মশা নিয়ে প্লাস বায়ু দূষণের ব্যাপারটা, দুটোটাই কিন্তু আমাদেরকে আক্রান্ত করেছে এবং আমাদের প্রাণ হারাচ্ছে দিনকে দিন এই কারণগুলোতে। তো এই কারণগুলো বিবেচনা করলে আর আগামীতে যে ভোটারদেরকে আমি যে বিশ্বাস জাগিয়েছি যে আমি দায়িত্ব পালন করলে এই সমস্যাগুলো অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে, তো এবার ভোটের ব্যবধান আমি বিশ্বাস করি যে অনেক বড় ব্যবধানে আমি জিতে যাব।
52টা ঘর মাদকের ভেঙে এবং ওই ভদ্রলোকদের এলাকার থেকে তাড়াই দিয়ে আমি ওখানে ডে কেয়ার সেন্টার, মসজিদ, মাদ্রাসা, স্কুল, মহিলাদের ওই কী কয় আরবি পড়ানোর জায়গা, এই 52টা এই তাড়া দিয়ে আমি এখানে এইগুলো করিস। যেমন আমি আজকে এখানে বলে গেছি যে আমি একটা যেমন আমার এইবার প্রতিশ্রুতি দেওয়া যে আমি একটা মাঠ করে দেব, আমার একটা কবরস্থানের খুব বেশি দরকার। তো এইবার আশা করি আমরা ভালো একটা রেজাল্ট উত্তরে আমরা দিতে পারব।
আমরা যদি সমাজের সেবা করতে চাই, আসুন না সবাই মিলে আগে এই জনগণের ভোটের অধিকারটাকে আগে নিশ্চিত করি। আমার মন থেকে যেটা সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা, সমাজে সকল স্তরে শিক্ষার বিস্তারটাকে গড়ে তোলা, আর সমাজ থেকে সন্ত্রাস, নৈরাজ্য, মাদকতা যাতে সমাজে এগুলো না থাকে।
জনগণের প্রত্যাশা সুষ্ঠুভাবে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে যদি ভোট দিতে পারেন তাহলেই তাদের কাঙ্ক্ষিত আশা পূরণ হবে। নাসির হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জাতীয় জনসংখ্যা পঞ্জীকরণ এনপিআর নিয়ে বৈঠকের ডাক দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার, কিন্তু ওই বৈঠকে যোগ দিচ্ছে না পশ্চিমবঙ্গ। এই নিয়ে কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
ভারতে এনপিআর নিয়ে বৈঠকের যে ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার তাতে পশ্চিমবঙ্গ যোগ দিচ্ছে না। রানী রাসমণিতে তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 17 তারিখ এনপিআর নিয়ে বৈঠক যেটি ডাকা হয়েছে সেই বৈঠকে পশ্চিমবাংলার সরকার যোগ দেবে না। রাজ্যে বিরোধী দলগুলো অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অন্যরকম বক্তব্য রাখছেন। কলকাতায় টেলিফোনে সরাসরি রয়েছেন পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, এনপিআর সংক্রান্ত বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবশেষ অবস্থানটি কি?
সবশেষ অবস্থান বলতে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে যেটা বলে আসছে যে এনআরসি, সিএএ এবং এনপিআর নিয়ে তিনি কোনোভাবেই এটা রাজ্যে লাগু করতে দেবেন না, সেটা তার রাজ্যের মানুষ চায় না। স্বাভাবিকভাবে মামাটি মানুষ, তার বক্তব্য হচ্ছে রাজ্যের মানুষ মামাটি মানুষ, মামাটি মানুষই তাকে এই সফলতায় নিয়ে এসেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছে। সেই জায়গা থেকে দু দফায় ওনার রাজ্যের মানুষের প্রতি ওনার দায়বদ্ধতা আছে, এটা উনি কিছুতেই এই রাজ্যটা লাগু করতে দেবেন না। সেই কারণেই উনি প্রথমে যা বলেছেন আজও সে কথা বলছেন, উনি এই এনপিআর এর, এটাই তার অবস্থান। কিন্তু ইতিমধ্যেই যে এনপিআর বা এনআরসি বা সিএ নিয়ে সোনিয়া গান্ধী পৌরহিত্যে গত দু একদিন আগে যে দিল্লিতে বৈঠক হয়েছিল সেখানে উনি যাবেন বলেও যায়নি, তার কারণ হচ্ছে যে তিনি সেই এই বিষয়ের যে বিরোধিতা, সব রাজ্য দেশের বিজেপির বিরুদ্ধে যে সব বিরোধী রাজনৈতিক দলগুলো যে এককাট্টা হয়ে লড়াইতে নেমেছে সেই মিটিংটা যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি যায়নি। পশ্চিমবঙ্গের রাজ্যের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যেভাবে বামেরা এবং বিজেপি নেমেছে, বামেরা এবং কংগ্রেসরা, সেই জায়গা থেকে উনি বলেছেন আমি এটা একাই লড়ব। কিন্তু উনি এটা প্রমাণ করে দিলেন, মানে বলে দিলেন আজকে বা গতকালকেও বলেছে যে তিনি এনআরপি এনপিআর এর মিটিং এ তিনি দিল্লিতে যাবেন না। এটাই তোর সর্বশেষ অবস্থান।
তো এনপিআর বিরোধী অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তারা কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত সম্পর্কে?
তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, কিন্তু কেউ কেউ যাচ্ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে কি বললো সেটাতে তিনি সে বাংলা কথায় ধার ধারছেন না। উনি ওনার মতেন, উনি এক কাট্টা হয়ে কিন্তু একই বলছে আমি একাই বিষয়টা লড়ে বুঝে নেব।
তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্পর্কে তাদের উদ্দেশ্যে কি বললেন?
মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে এইটা দেশে লাগু করা উচিত না, আমি আমার রাজ্যে হতে দেব না, আমার এই আন্দোলনের মানে বার্তা আমি গোটা দেশব্যাপী ছড়িয়ে দেব, কেননা দেশটা সব মানুষের দেশ, সবার দেশ। কেন্দ্রীয় সরকার যেভাবে বোঝাতে চাইছে সেটা কিন্তু আদৌ নয়, যদিও কেন্দ্রীয় সরকারের বক্তব্য কিন্তু টোটালটাই উল্টো। আসলে বিষয়টি নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে গোটা ভারতবর্ষে কিন্তু একটা বাকবিতণ্ডা রাজনৈতিক স্তরে একেবারে উত্তাল পর্যায়ে পৌঁছেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র কিন্তু বহু মানুষ প্রাণও হারিয়েছে, এখন সেইটা নিয়েই কিন্তু একটা বড় আন্দোলনের প্রেক্ষিত তৈরি হচ্ছে গোটা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেই জায়গাতেই কিন্তু একটা প্রথম সারির মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি তিনি কি বললেন, তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন সেটার দিকে কিন্তু রাজ্যবাসী তো বটেই, গোটা দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু তাকিয়ে রয়েছে এবং তাকে ভরসা করছে বলে এটা রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।
কেন্দ্র সরকার যারা বৈঠকে ডাক দিয়েছে তারা এই বৈঠকে কি করতে চায়?
তারা যেটা করতে চায়, আপনি জানেন যে গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী দুদিনের সফরে কলকাতায় এসেছিল, উনি ঘড়ির কাঁটা অনুযায়ী প্রায় 24 ঘন্টা মতন কলকাতায় উনি ছিলেন। উনি বলেওছেন যে এনআরসি বা সিএ বা এনপিআর নিয়ে সাধারণ মানুষকে যেটা মানে বিরোধী রাজনৈতিক দলগুলো বোঝাতে চাইছে সেটা কিন্তু আদৌ না, কোনো মানুষকে দেশ থেকে তাড়াতে আমরা চাই না। কিন্তু রাজনৈতিক নেতারা জিনিসটা ভুল বুঝে বা ভুল বুঝেও না বোঝার ভান করে মানুষকে মানে অন্য পথে চালিত করছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে যে প্রধানমন্ত্রীর বক্তব্য যেটা থেকে কিন্তু মানুষকে কোনো মানুষকে তাড়ানো হবে না বা এটা কিন্তু দেশের মানুষের বিপক্ষে যাবে না, এটা তাদের অভিমত, সরকারের অভিমত।
অর্থাৎ কেন্দ্র সরকার এই বৈঠকের মাধ্যমে বিরোধীদেরকে বোঝানোর চেষ্টা করতে চায়?
করতে চায় এটা অনেকটা ধরে নেওয়া যেতেই পারে, কেননা আমরা জানি যে জাতীয় সেন্সাসের কাজ আগে যে হতো, এটা জাতীয় নাগরিক পঞ্জি তৈরির কাজ, সেখান দিয়ে এটা কি হবে বৈঠকে সেটা তো পরবর্তী সময়ে আমরা জানবো, কিন্তু বিরোধী মত অভিমত নিয়েই তো কাজটা চলছে। এটা কিন্তু অপেক্ষায় থাকতে হবে যে এটা কি হয় আগামী দিনের আগামীকালের বৈঠকে।
মমতা বন্দ্যোপাধ্যায় যে উপস্থিত হবেন না এই বৈঠকে, এ ব্যাপারে বিজেপি কি বলছে?
বিজেপি তো প্রথম থেকে একটা বলেই আসছে, একইভাবে বলে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো আমরা যা আমরা সেটা জানতেও চাই না, শুনতেও চাই না, উনি ভোটের রাজনীতি করছে, উনি অনেক বক্তব্য মানে আমাদের রাজ্য বিজেপির নেতৃত্বের যা বক্তব্য সেটা তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা সর্বভারতীয় সমস্ত কাগজ আন্তর্জাতিক স্তরে আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই বিজেপির বক্তব্য কিন্তু রাজ্য বিজেপির বক্তব্য কিন্তু কেন্দ্রীয় বিজেপি সেইভাবে সমর্থন করছে না। এখানে ইতিমধ্যেই আমাদের রাজ্যের বুদ্ধিজীবীদের মধ্যে, বিশিষ্ট জনদের মধ্যে কিন্তু রাজনৈতিক বিজেপি রাজনৈতিক নেতাদের কিন্তু একটা মতবিরোধ তৈরি হয়েছে। বিশিষ্টরা বলছেন যে বিজেপির নেতৃত্বরা কিন্তু স্বাধীনতা বজায় রাখুক তাদের বাচন ভঙ্গিতে, তারা বিজেপি বলছে এটা আমরা করে ছাড়বই, এখন রাজ্য সরকার তো এটা করতে দেবে না, এটাই একটা বাকবিতণ্ডার জায়গা, আরো অন্তর্দ্বন্দ্ব আরো দ্বন্দ্বের জায়গা হয়তো আগামী দিন এই জায়গাটা এগোবে বলে আমরা মনে করি।
বিশ্লেষকরা কি বলছেন?
বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে যে জিনিসটা আইন করে একটা দেশে বলছে করা হয়েছে, কিন্তু আইন করে করা হলো, সংসদে পাশ হয়েছে, তারপর এটা রাষ্ট্রপতি সই করেছে, এটা আইনটা সংশোধনী হয়েছে, কিন্তু যেটা আইনটা সংশোধনী হওয়ার পর তার যে প্রেক্ষিত, তার যে ফল, তার যে আওয়াজ, তার যে মতামত গোটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, সরকার পক্ষে যারা রাজনীতি করেছেন তারা ঠিক বলছে না, বিরোধী পক্ষে যারা রাজনীতি করেছে তারা ভুল বলবেন, এটা তো ভাববার কোনো কারণ নেই, কিন্তু গোটা দেশ উত্তাল, এর ছাপ কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়ছে। সেই জন্য আরো ধীর গতিতে আরো ভাবনা চিন্তা করে আবার নতুন করে যদি সংশোধনী করা যেতে পারে কিনা, এইসব নিয়ে কিন্তু বিশ্লেষকরা আলোচনার মধ্যে রয়েছেন।
পরমাশিস, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
নতুন এক সমীক্ষায় যুক্তরাষ্ট্রের আয়ুষ্কাল কমে যাবার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 2014 সাল থেকে পরপর তিন বছর ধরে আয়ুষ্কাল কমে গিয়েছে বলে সমীক্ষায় বলা হয়েছে। সংবাদদাতা মারিয়ামা দিয়ালোর প্রতিবেদন শোনাচ্ছেন ইজাজ বেন হোসেন।
জীবনের বার্ষিক আয়ুষ্কাল কমে যাবার পিছনে কাজ করে 24-65 বছর বয়সী কর্মজীবীদের মৃত্যুর হার বৃদ্ধি। এই প্রতিবেদনের সহলেখক ডক্টর স্টিভেন উলফ এমনটি বিশ্বাস করেন। ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ডক্টর স্টিভেন উলফ।
A big piece of this is an increase in deaths from drug overdoses that has been one of the biggest drivers of the trend.
অতিরিক্ত ড্রাগ সেবনের মৃত্যুর হার বৃদ্ধি এর যে একটা কারণ, সে প্রবণতা আমরা বিশেষভাবে লক্ষ্য করছি। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের হিসেব অনুযায়ী 2017 সালে এই অতিরিক্ত ড্রাগ সেবনে 130 জন আমেরিকানের মৃত্যু হয়েছে প্রতিদিন। তবে একটি কারণে শুধুমাত্র আমেরিকানদের অকালে মৃত্যু হচ্ছে না। ডক্টর স্টিভেন উলফ:
There's been increases in death rates in that same age group for alcoholism, for suicides, for dozens of organ system diseases, and I'm referring to things like diabetes and lung disease and heart disease, that has also increased in this same age group.
এছাড়াও এই একই গ্রুপের বয়সীদের মধ্যে অতিরিক্ত মদ্যপান, আত্মহত্যা এবং বহু অঙ্গপ্রত্যঙ্গ বিকল সম্পর্কিত মৃত্যু, যেমন ডায়াবেটিস, ফুসফুস ও হার্টের অসুখজনিত মৃত্যুর হারও বৃদ্ধি পাচ্ছে। দ্য ন্যাশনাল ইনস্টিটিউটের ডক্টর জন হাগা বলেন,
Demographers have their hair on fire. This is a big deal. We haven't seen something like a decline in life expectancy in this country since the early years of the AIDS epidemic, and before that in the great years of the international flu epidemic after World War I.
জনসংখ্যাবিদদের হিমশিম খেতে হচ্ছে, কারণ এইডস মহামারীর প্রথম বছরগুলি থেকে এদেশে মানুষের জীবনের আয়ুষ্কাল এতটা নেমে যেতে আমরা দেখিনি। বা তারও আগে, যেমনটি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের আন্তর্জাতিক ফ্লু মহামারীর পর। তবে তিনি জানান যে কয়েক দশকের সমন্বিত প্রক্রিয়ার কারণে জীবনের প্রত্যাশী আয়ুষ্কাল নিম্নমুখী হতে পারে। ডক্টর হাগা বলেন, বহুদিন ধরেই এই প্রক্রিয়া চলছে, বহু দশক ধরেই প্রত্যাশী আয়ুষ্কালের বৃদ্ধি ঘটেনি, এবং অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র এখানে পিছিয়ে রয়েছে। ডক্টর উলফ বলেন, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির লক্ষণ ও তার অন্তর্নিহিত কারণগুলির সমাধান আমাদের দিতে হবে। মাদক ও ড্রাগের প্রতি আসক্তি এবং আত্মহত্যার প্রবণতা এড়াতে নীতি প্রণয়ন ছাড়াও আমাদের কিছুটা পিছু হটে আমাদের নিজেদের জিজ্ঞাসা করতে হবে যে আমেরিকায় কী ধরনের জীবনযাপন ছিল যা তাদের এ ধরনের অভ্যাসে বাধ্য করেছে। কেন তাদের এতটা ব্যথা যে ব্যথার উপশমে তাদের বড়ি নিতে হচ্ছে, অথবা ডায়াবেটিসের মতো রোগ কেন এতটা স্বল্প নিয়ন্ত্রিত? ডক্টর জন হাগা:
We spend about double the European average on health sector. It's a $3.5 trillion industry in the United States. No other country comes close.
গড়পড়তায় ইউরোপের চাইতে স্বাস্থ্যখাতে আমরা দ্বিগুণ ব্যয় করে থাকি। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটা $3.5 trillion সম একটা শিল্পখাত। কোনো দেশই এতটা খরচ করে না। আর যে এলাকায় আমরা পিছিয়ে পড়েছি তা হল প্রতিষেধক স্বাস্থ্য পরিচর্যায়। যা আমাদের করতে হবে তা হল দৈহিকভাবে সচল থাকা, সুষম খাদ্যাভ্যাস এবং গোড়া থেকেই স্বাস্থ্য সমস্যার প্রতি সচেতন হওয়া ও তার প্রতি দৃষ্টি রাখা।
আর এবার শুরু হচ্ছে বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ।
আমি সুগুপ্তা নাসরিন কুইন শুরু করছি আজকের নারী কণ্ঠ। আজ নারী কণ্ঠে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। ন্যাসার দুই মহিলা নভশ্বরের কথা, ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্ট বা সম অধিকার করেছে ভার্জিনিয়া রাজ্য সে বিষয়, এবং আফগানিস্তানের মহিলাদের গাড়ি চালানোর কথা। যুক্তরাষ্ট্র মহাকাশ সংস্থা ন্যাসার দুই মহিলা নভশ্বর বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র, নভরশ্মি নির্ধারণ করার যন্ত্রে মহাকাশ স্টেশনের বাইরে যান। নাসার দুই ফ্লাইট ইঞ্জিনিয়ার জেসিকা মায়ার এবং ক্রিস্টিনা কচের সাড়ে ছয় ঘন্টার জন্য স্টেশনের বাইরে কাজ করবেন বলে নির্ধারিত ছিল। তারা নিকেল হাইড্রোজেন ব্যাটারিগুলো বদলে নতুন লিথিয়াম আয়ন ব্যাটারি বসাবেন। মায়ার এবং কচ এই দ্বিতীয়বারের মতো একসঙ্গে মহাকাশে পদচারণা করছেন। অক্টোবর মাসে ওই দুই নভশ্চারী ইতিহাস সৃষ্টি করেন। তারাই প্রথম মহিলা টিম যারা মহাকাশে পদচারণা করেন। বুধবার দুই নভশ্চারী একটু সমস্যার সম্মুখীন হন যখন কচের হেলমেটের বাতি আর ক্যামেরা ঢিলে হয়ে যায়। তারা চেষ্টা করেন সেটা ঠিক করতে, কিন্তু তারা সেটা সংযোগ করতে পারেননি। তারা সিদ্ধান্ত নেন মায়ের হেলমেটের বাতি তারা শেয়ার করবেন। ব্যাপারটি তেমন গুরুতর ছিল না, তবে তারা সময়ের দিক থেকে পিছিয়ে পড়েন। সোমবার তারা আবার যখন মহাকাশে পদচারণা করবেন তখন ব্যাটারি বদলের কাজ শেষ করবেন বলে আশা করা হচ্ছে। কচের এগারো মাসের মহাকাশ মিশন শেষ করার মাত্র তিন সপ্তাহ বাকি রয়েছে। কোনো মহিলা নভশ্চারীর জন্য এটাই সবচাইতে দীর্ঘ মিশন। গত মার্চ মাস থেকে তিনি পৃথিবীর চারশো কিলোমিটার ওপরে অবস্থান করছেন। মায়ের মহাকাশ স্টেশনে আছেন সেপ্টেম্বর মাস থেকে। ভার্জিনিয়া রাজ্যের আইন প্রণেতারা বুধবার একটা বড় ধরনের পদক্ষেপ নেন। ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্ট বা সম অধিকার সংশোধনী তারা অনুসমর্থন করেন। ভার্জিনিয়া হচ্ছে ৩৮তম রাজ্য যারা ওই আইন প্রস্তাব অনুসমর্থন করল। তবে এটা এখনও নিশ্চিত নয় যে যুক্তরাষ্ট্রের সংবিধানে তা যোগ করা হবে কিনা। সম অধিকার সংশোধনীর প্রবক্তারা বলেন এটি গুরুত্বপূর্ণ, কারণ সংবিধানে সংশোধনী যোগ করার জন্য যে তিন চতুর্থাংশ রাজ্যের অনুসমর্থন প্রয়োজন এখন সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। বিরোধীরা তাদের সঙ্গে একমত নন। কংগ্রেস অনুসমর্থনের একটা চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল ১৯৮২ সাল। চূড়ান্ত সময়সীমার পরেও ভার্জিনিয়া ওই অনুসমর্থনের প্রচেষ্টা চালিয়ে গেছে এবং সফল হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই মতামত দেয় যে চূড়ান্ত সময়সীমা যেহেতু পার হয়ে গেছে, আইনগতভাবে ইআরএ অনুসমর্থনের বিষয়টি আর এখন রাজ্যের সামনে নেই। ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনকে সংবিধান সংশোধনী অনুসমর্থন সত্যায়ন করতে হবে। তারা এক বিবৃতিতে বলেছে তারা আদালতের চূড়ান্ত রায় পালন করবে। সম অধিকার সংশোধনীর প্রবক্তারা বলেন সংবিধানে এটা থাকলে নারীদের জন্য লিঙ্গভিত্তিক বৈষম্য প্রতিরোধ আইন আরও জোরদার হবে। গত নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা ভার্জিনিয়া রাজ্যের দুই কক্ষের নিয়ন্ত্রণ নেয়। ইয়ারের পক্ষে সর্বসম্মত সমর্থন রয়েছে এখন সেখানে। আফগানিস্তানে মহিলাদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বাধা নিষেধ কাটিয়ে উঠতে হয়, এমনকি গাড়ি চালানোর বিষয়টিও। আফগানিস্তানের বাল্ক প্রদেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেন এমন এক মহিলা লাইলুমা এহসান বলেন মেয়েদের জন্য গাড়ি চালানো শেখাটা অত্যন্ত জরুরি। ভয়েস অফ আমেরিকার মিরওয়াইজ বেজান আফগানিস্তানের বাল্ক থেকে পাঠানো রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। আফগান মহিলারা আগের তুলনায় এখন অনেক বেশি স্বাধীন। প্রায় ২০ বছর আগে কট্টরপন্থী তালেবান প্রশাসনের পতনের পর থেকে মহিলাদের অনেক অগ্রগতি হয়েছে। যদিও অধিকাংশ দেশে মহিলারা গাড়ি চালান, আফগানিস্তানে এখনও তেমন সেটা দেখা যায় না। কিন্তু লাইলুমা এহসান প্রতিশ্রুতিবদ্ধ
যে মেয়েরা গাড়ি চালাবে এবং সেটা অসাধারণ বা অপ্রচলিত কোনো দৃশ্য হবে না। তিনি ড্রাইভার্স লাইসেন্স পাওয়ার পরপরই সিদ্ধান্ত নেন যে তিনি অন্য মেয়েদের গাড়ি চালানো শেখাবেন। মেয়েদের গাড়ি চালানো শেখার একটা স্কুল খোলেন তিনি। লাইলুমা এসান বলেন,
ফিমেল ড্রাইভিং স্কুল।
তিনি বলছিলেন, আমি কাজে গাড়ি চালিয়ে যাতায়াত করতাম, অন্যান্য মেয়েরা তখন আমাকে এসে গাড়ি চালানো শেখাতে বলতো। তখন আমি ওই সিদ্ধান্ত নেই, আমি 4 বছর আগে ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠা করি। এসান মনে করেন গাড়ি চালাতে পারা একটি মেয়েকে ক্ষমতায়িত করে। লাইলুমা এসান বললেন যে একটা মানুষের প্রাত্যহিক জীবনে সেলফোন যেমন আবশ্যকীয়, আমি মনে করি একটা বাড়িতে গাড়ি থাকা, এমনকি প্রতিটি মানুষের জন্য গাড়িও তেমনই প্রয়োজনীয়। মজদা হোটাক সম্প্রতি গাড়ি চালানো শিখেছেন এবং ড্রাইভার্স লাইসেন্স পেয়েছেন। তিনি মনে করেন আফগানিস্তানে মেয়েদের উচিত সামাজিক চাপের বিরুদ্ধে রুখের দাঁড়ানো। মজদা হোতাক বললেন, আমরা শুধু সমাজের আরোপিত চ্যালেঞ্জ নয়, পরিবারের আরোপিত চ্যালেঞ্জেরও সম্মুখীন হই। আমি মনে করি আমাদের এসব চাপের কাছে নত হওয়া উচিত নয়। বাল্ক প্রদেশের ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলা হয়, রাজধানী মাজারে শরীফে রেকর্ড সংখ্যায় মহিলা ড্রাইভার্স লাইসেন্স পাচ্ছেন। যদিও এখন অনেক মহিলা মনে করেন তারা স্বাধীন হওয়ার ব্যাপারে এক ধাপ এগিয়ে গেছেন, তবুও তারা মনে করেন তারা যখন গাড়ি চালান তারা হয়রানির শিকার হন।
আর এখন খেলার খবর জানাচ্ছেন তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ সঞ্জনা। বাংলাদেশ ক্রিকেট দল ভারত পাকিস্তান সফরে যাচ্ছে এবং তা নিয়ে এরই মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে, কিন্তু কেন তা জানতেই এখন আমরা কথা বলছি বাংলাদেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকারের সঙ্গে। দিলু খন্দকার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
শুনছি।
দুবাইতে ICC সবার ফাঁকে বাংলাদেশের বোর্ড প্রধানের সঙ্গে, পাকিস্তানের বোর্ড প্রধানের কথা হয়েছে এবং এরপরে দৃশ্যপট পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের অন্তত 3 জন সিনিয়র খেলোয়াড় পাকিস্তানে যেতে চাননি। হঠাৎ করে ওই বৈঠকে কি এমন হলো যে বাংলাদেশ এখন 3 বার পাকিস্তানে গিয়ে খেলবে?
ঠিক তাই, খুবই আলোচনা ছিল ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের পাকিস্তান সফরকে ঘিরে। একটা সময় মনে হয়েছিল যে এই সফরটা মনে হয় এবার আর হবে না, কারণ বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার চেয়েছিলেন নিরাপত্তার বিষয়টি সব থেকে গুরুত্ব দিয়েছেন। সরকার একটা দিক নির্দেশনা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে শর্ট টাইমে তারা যেন খেলে ফিরে আসে, এবং তার সেই কথা অনুসারেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু বলেছিল 3টি T20 খেলে তারা চলে আসবে এবং পরে যদি কখনো পরিস্থিতি ভালো হয় তখন তারা টেস্ট ক্রিকেটটা খেলবে। এটা ছিল বাংলাদেশ দলের প্রস্তাব, ক্রিকেট বোর্ডের প্রস্তাব, কিন্তু PCB ছিল অনড়। যে তাদের কথা যে T20 পাশাপাশি টেস্ট ক্রিকেটও খেলতে হবে, যেহেতু শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেট খেলে গেছে, T20 খেলে গেছে, পাকিস্তানে এখন নির্বিঘ্নে ক্রিকেট খেলাটা আয়োজন করা যায়। এটা নিয়ে যখন দু বোর্ডের মধ্যে কথা চালাচালি হচ্ছিল, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে খেলাটা মনে হবে না, ঠিক তখনই কিন্তু দুবাইয়ে ICC সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান এসান মানি এবং নাজমুল হাসান পাপন তারা নিজেরা আলোচনা করে একটা সময়সূচি বের করেন যে প্রথম T20 খেলবে 7 দিনের একটা ট্যুরে গিয়ে তারা ফিরে আসবেন এবং পরে গিয়ে তারা একটি টেস্ট ক্রিকেট খেলবেন এবং তারপরে গিয়ে তারা আরো একটি টেস্ট ক্রিকেট খেলবেন এবং 3 বার বাংলাদেশ দল পাকিস্তান যাবে এবং সংক্ষিপ্ত সময় থেকে তারা এক একটা ম্যাচ খেলবেন। এবং এখানে ICC যে প্রধান ভারতের শশাঙ্ক মনোহর, তিনিও কিন্তু এখানে
জি। দিলু খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই এই বিষয়ে আপনার সঙ্গে আবারও পরে বিস্তারিত আলোচনা করব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর এবার সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানির একজন সহযোগী লেফ পার্নাস বলছেন যে ট্রাম্পকে রাজনৈতিক ফায়দা দেওয়ার লক্ষ্যে ইউক্রেনের সরকারের উপর চাপ প্রয়োগের প্রচেষ্টা সম্পর্কে ট্রাম্প অবগত ছিলেন। MSNBC-র রেশেল ম্যাটকে গত রাতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে লেফ পার্নাস বলেন ট্রাম্প জানতেন ঠিক কী হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার আজ থেকে প্রাথমিক পর্যায়ে শুরু হতে যাচ্ছে। এতে প্রতিনিধি পরিষদের বিধায়করা কৌঁসুলি হিসেবে কাজ করবেন। তারা সেনেট সদস্যদের সামনে অভিশংসনের অনুচ্ছেদ উপস্থাপন করবেন এবং সেনেট সদস্যরা জুরি হিসেবে কাজ করবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসকে এই প্রক্রিয়া তত্ত্বাবধানের জন্য শপথ বাক্য পাঠ করানো হবে এবং তারপর সেনেটের 100 জন সদস্য শপথ নেবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে দেশটিতে অনুষ্ঠেয় SCO সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানানো হবে। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
সাংহাই সহযোগিতা সংগঠন SCO-র সম্মেলন এবছর এই প্রথম ভারতে হবে। প্রচলিত রীতি অনুযায়ী তাতে সংগঠনের সদস্য 8টি দেশ ও 4টি পর্যবেক্ষক দেশের সরকার প্রধান আমন্ত্রিত হবেন। আজ দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার সাংবাদিকদের বলেন সভাপতি আমন্ত্রণ জানানো হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও। মূলত আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে আলোচনা করে এই গোষ্ঠী। এতে রয়েছে চীন, রাশিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান আর উজবেকিস্তান ছাড়াও ভারত ও পাকিস্তান। গত বছর জুন মাসে কিরগিজ রাজধানী বিশকেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমরান খানের উপস্থিতিতেই পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন যেসব দেশ সন্ত্রাসী হামলায় মদদ দেয় তাদের ওই কাজের জন্য জবাবদিহি করতে হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওদিকে জাতিসংঘে সাধারণ পরিষদে কাশ্মীর বিবাদের বিষয়টি উত্থাপন না করার জন্য আজ ভারত চীনের প্রতি আহ্বান জানিয়েছে। ভারত বলছে এটি ভারত ও পাকিস্তানের মধ্যে নিতান্তই দ্বিপাক্ষিক বিষয়। সরকার আজ এ সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করে। এর একদিন আগেই চীন কাশ্মীরে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের কাজের পর্যালোচনা করার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যে মিখাইল মিশুস্টিনকে নতুন প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন সেখানকার বিধায়করা আজ তা অনুমোদন করেছেন। এই ভোটের আগে গতকাল বুধবার ক্রেমলিনে রাজনীতিতে ব্যতিক্রমী একটি দিন কেটেছে যখন পুতিন সেখানকার সংবিধানে বড় রকমের সংশোধনের প্রস্তাব করলেন এবং তাঁর সরকারের দীর্ঘকাল ধরে থাকা প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে পদত্যাগ গ্রহণ করলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিকে চীনা সরকার স্বাগত জানিয়েছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি আজকে প্রযোজনা করলেন সাবরিনা চৌধুরী, প্রকৌশলী ছিলেন নেলসন লোপেজ এবং সামাজিক মাধ্যম সম্প্রচারের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এবং আমার সঙ্গে ছিলেন স্টুডিওতে
আনিস আহমেদ।
আমরা দুজনই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন,
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.